নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা শুনছ স্টোরি হোলিক্স। আজ স্টোরি হোলিক্সে তোমাদের জন্য থাকছে একটি বিশেষ নিবেদন, এনাকি চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ধোয়া। আজকের গল্পটি আমরা নিয়েছি 2015 সালের ডিসেম্বর মাসে শুভম প্রকাশনী থেকে প্রকাশিত সাময়িক পত্রিকা গোয়েন্দা রহস্য এর প্রথম বর্ষ প্রথম সংখ্যা থেকে। আমরা দুঃখিত যে গল্পটি তৈরির ক্ষেত্রে আমরা গল্পের লেখিকা কিংবা সত্ত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তাই আমাদের একান্ত অনুরোধ, তিনি যদি এই গল্পটি শুনে থাকেন তাহলে অবশ্যই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন ডেসক্রিপশানে দিয়ে দেওয়া ইমেল অ্যাড্রেসে। আজকের এই অসাধারণ গল্পের হদিস দেওয়ার জন্য প্রসূন মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকো স্টোরি হোলিক্সের আজকের বিশেষ নিবেদন, এনাক্ষী চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ধোয়া।
আমার ফিরতে দেরি হতে পারে, তুমি খেয়ে নিও।
এই বলে সুষমা ভৌমিক টেবিলের ওপর থেকে সোনালী কাজ করা ব্যাগটা হাতে তুলে নিলেন। মহিলা সমিতি থেকে নাটক হচ্ছে, শ্রীমতী ভৌমিক তাতে অভিনয় করছেন। পুজো সংখ্যার লেখাটা শেষ করার তাড়া না থাকলে অধীরবাবুর সঙ্গে যেতেন নিশ্চয়ই, তবে অধীর ভৌমিক ব্যস্ত মানুষ, একসঙ্গে তিনটে করে উপন্যাস লেখা অভ্যেস তার। তার জন্য অবশ্য সেক্রেটারি রেখে পয়সা খরচ করেননি, টেপ রেকর্ডার কিনেছেন। লিখতে বড় সময় নেয়, হাত ব্যথা হয়ে যায়, তাছাড়া হাতে করে দিয়ে কতটাই বা লেখা সম্ভব। অধীর ভৌমিক তাই মুখে বলে যায়, তাতে অবশ্য স্টাইলের দিকে ততটা নজর রাখা যায় না। তা নাই হোক, লোকে গল্পটা চায়, লেখার মার প্যাচ নিয়ে যে দু চারজন লোক মাথা ঘামায় তারা অধীরবাবুর গল্প না পড়লেও তার কিছু আসে যায় না। এই পদ্ধতিতে এক একটা 25 ফরমার বই শেষ করতে এক মাসের বেশি সময় লাগে না তার। বই ছাপা হলেও টেপটা থেকে পুরনো কথা মুছে ফেলে আবার নতুন গল্প আরম্ভ করেন। কলেজে পড়ানো ছেড়ে দিয়ে এই কাজে এসেছেন তিনি প্রায় বছর পাঁচ হবে। এরই মধ্যে প্রচণ্ড সফলতা অর্জন করেছেন, গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন রাঁচি আর ঘাটশিলায়। মাঝে মাঝে সেসব জায়গায় একা কাটিয়ে আসতে ভালোবাসেন, স্ত্রী কলকাতার সমাজ ছেড়ে বাইরে বড় একটা যেতে চান না। তবে যেরকম কাজ পাগলা লোক অধীর ভৌমিক, বেড়াতে গেলেও কাজ ফেলে তাকে বাইরে ঘুরে বেড়াতে বিশেষ দেখা যায় না, বাড়িতেই থাকেন আর মুখে মুখে গল্প রচনা করেন। হঠাৎ করে কেউ জানলার পাশে এসে দাঁড়িয়ে পড়লে শুনতে পাবে তিনি নিজের মনেই কথা বলে যাচ্ছেন। যারা তাকে ভালো করে চেনেন না তাদের মনে হবে ঘরে আরো কেউ আছে বুঝি। এসব কথা তার স্ত্রীর কানে যে আসে না তা নয়, অধীরবাবুর লেখার ধরনে অভ্যস্ত হলেও মাঝে মাঝে তার ঈর্ষার উদ্রেক হয়, মন চঞ্চল হয়ে ওঠে। অথচ স্বামীকে তিনি যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, অবিশ্বাস কখনো করেননি, কিন্তু তবুও থেকে থেকে সন্দেহের ছায়াটা উকি দেয়। আজ মহিলা সমিতির নাটকের অভিনয়ে তাকে যেতে হলেও শ্রীমতী ভৌমিক মনে মনে একটা প্ল্যান এঁটেছিলেন।
কত আর দেরি হবে, তুমি ফিরলেই না হয় আমরা একসঙ্গে খাবো। সুলেমান ইচ্ছা করলে বরং আজ একটু সিনেমা দেখে আসতে পারে।
তুমি কি সুলেমানকে ছুটি দিয়েছো?
দিইনি এখনো। তুমি বলছিলে না যে ওকে হপ্তায় একদিন ছুটি দেবার কথা?
বেশ তো, যাক সুলেমান, আমার কিন্তু মেকআপ তুলে ফিরতে সময় লাগবে।
সে বাজুক, তারা কিসের, তুমি সুলেমানকে বলে দাও।
এই কথার পর সুষমা দেবীর সন্দেহ আরও দৃঢ় হল। একেবারে নিরাপদ হবার জন্য অধীরবাবু যে সমস্ত ব্যবস্থা করে নিচ্ছেন সে বিষয়ে স্থির নিশ্চিত হলেন তিনি। অভিনয়ে তার পার্ট দ্বিতীয় অঙ্কেই শেষ, 11টায় ফেরার কথাটা একেবারে বানিয়ে বলা। ইচ্ছে করলে তার 8:30 চলে আসতে অসুবিধা নেই, এবং তাই আসবেন তিনি। স্বামীর প্রতি অভিমানে তার সমস্ত মন আচ্ছন্ন হয়ে গেল। বয়স 35 হলে কি হবে, সুষমা ভৌমিককে দেখায় 25-এর মতো, নিখুঁত সুন্দরী, ছেলে মেয়ে নেই, বরং তারই মধ্যে ছেলেমানুষী ভাব এখনো যাই যাই করেও রয়ে গেছে। তাকে প্রশ্রয় দিয়ে দিয়ে স্বামী মাথায় তুলেছেন, এমন কথা বন্ধু মহলে বলাবলি হয়েই থাকে। আসল কথা হলো বন্ধুরা তাকে ঈর্ষা করেন। বন্ধুদের ঈর্ষার কারণও আছে বইকি, এই বয়সে অর্থ যশ প্রতিপত্তি কিসের অভাব অধীরবাবুর? আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই, তিনি যদি একমাত্র স্ত্রীটিকে একটু প্রশ্রয় দিয়েই থাকেন তাতে ক্ষতি কি? বিশেষত তিনকুলে যখন সুকুমারও কেউ নেই। তাই কিছুদিন থেকে নানা রকম কথা কানে আসতে স্বামীর সম্বন্ধে বেশ বিচলিত হয়ে পড়েছেন সুষমা দেবী। কি করবেন ভেবে পাচ্ছেন না। বন্ধুদের মধ্যে তার এমন কেউ নেই যার কাছে মনের কথা অকপটে ব্যক্ত করতে পারেন। বন্ধু, উপদেষ্টা, গুরুজন সবই অধীরবাবুই। তাদের মধ্যে এক আশ্চর্য সম্পর্ক বিদ্যমান ছিল। এতদিন মনে হতো সুষমা দেবী যেন অধীরবাবুর ইচ্ছে দিয়ে তৈরি, তার মানসী প্রতিমা। অধীর ভৌমিকের অনেক নায়িকাদের মধ্যেই সুষমার প্রভাব দেখা যায়, এই নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু অধীরবাবু নির্বিকার, নির্লিপ্ত, কারো কথা তিনি বড় একটা কানে নেন না। নির্লিপ্ততা তার চরিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য। অন্য কোনো স্ত্রী হলে হয়তো এই নিয়ে অভিযোগ করতেন, কিন্তু আশ্চর্যের বিষয় সুষমা দেবী কখনো এই নিয়ে রাগালাগি করে বাপের বাড়ি চলে যেতে চাননি। অবশ্য তার বাপের বাড়ি থাকলে তো যাবেন, তার কুমারী জীবনের ইতিহাস এক গভীর রহস্যে ঢাকা। কোনো একবার ঘাটশিলা থেকে ফেরার সময় অধীরবাবু এই সুন্দরী রমণীকে বিয়ে করে নিয়ে এসে সকলকে চমক লাগিয়ে দিয়েছেন। চমক লাগিয়ে দেওয়ার মতো রূপও ছিল সুষমা দেবীর, 35 বছর বয়সেও তাতে এতটুকু ডোল পড়েনি। পরিচয় অজানা হলেও তিনি যে অজ্ঞাত কুলশিলা বা নিচু ঘরের মেয়ে নন সেটা তার চলনেই বোঝা যায়। তার পূর্ব পরিচয় জিজ্ঞেস করতে সাহসও করেননি কেউ। তবুও এই নিয়ে বন্ধু ও সমালোচক মহলে আলোচনার অন্ত নেই। বহু লোক চেষ্টা করেছে অধীরবাবুর উপন্যাসে এর কোনো হদিশ পাওয়া যায় কিনা তা খুঁজে বের করতে, কিন্তু পারেননি। সুষমা দেবী চলে গেলেন। গাড়ির শব্দ মিলিয়ে যেতেই অধীরবাবু নিজের মনে একটু হেসে বড় আলোটা নেভালেন, কোণের নীল বাতিটা জ্বাললেন, একটা সিগারেট ধরিয়ে ইজি চেয়ারে বসলেন, হাত বাড়িয়ে টেপ রেকর্ডারটা চালিয়ে দিয়ে চোখ বুঝলেন পরম নির্লিপ্তভাবে। রেকর্ডে তারই গলা শোনা গেল। তার চুল খোপা করে বাঁধার অভ্যাস ছিল না, সাপের মতো লম্বা মোটা বেনুনি পিঠের উপর ফেলা, হাঁটার তালে তালে দুলতে থাকত। আমি কতবার বলেছি কলেজ ছাড়ার সময় হলো মঞ্জিরা, এইবার উঁচু করে খোপা করো, দেখি কেমন লাগে। ফর্সা ঘাড় হেলিয়ে অবাধ্য ভঙ্গি করে মঞ্জিরা বলত, মনে হবে অন্য কেউ, কেন করব। মঞ্জিরা ভালোবাসত সবুজ রং আর কাচের চুড়ি, কাছে এলেই ঠুনঠুন শব্দে বোঝা যেত কে আসছে। এই পর্যন্ত শুনে অধীরবাবু হাত বাড়িয়ে চাবি বন্ধ করে চোখ খুললেন। দেখতে পেলেন সামনের সোফায় গা ডুবিয়ে বসে আছে সবুজ শাড়ি পরা ফর্সা একটি মেয়ে, বয়স ওই 20-21, হাতে সবুজ কাচের চুড়ি, লম্বা বেনুনি সামনের দিকে আনা। মৃদু হেসে মেয়েটা বলল,
কি আমি না অন্য কেউ?
অধীরবাবু উঠলেন না, কোনো রকম আশ্চর্য ভাব প্রকাশ করলেন না, শুধু সিগারেটটা অ্যাশট্রেতে রেখে দিয়ে বললেন,
তুমি ছাড়া আর কে হবে বলো।
মেয়েটা হঠাৎই অকারণেই গরম হয়ে উঠল।
বলতে চাও আমি ছাড়া আর কাউকে কখনো পড়াওনি, আর কেউ পড়তে আসে না, কখনো আসেও নি, তোমাকে আমার যেন আর চিনতে বাকি আছে।
অধীরবাবু তার রেগে যাওয়াটা উপভোগ করছিলেন, বললেন,
বলো কি, আমায় চিনে ফেলেছো? এমন কথা যে সুষমাও?
বলতে বলতে থেমে গেলেন তিনি। মেয়েটি উঠে দাঁড়ালো, বড় বড় নিঃশ্বাস পড়তে লাগলো তার, ফর্সা মুখ রাগে লাল করে চেঁচিয়ে বলতে লাগলো,
সুষমা, ওই যে মুখ ফসকে বেরিয়ে গেছে সুষমা, আহা কত ন্যাকামো যে দেখলাম। মঞ্জিরা, তুমি আমার সব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। চলো আমরা পালিয়ে যাই, সব ফাঁকি, সব মিথ্যে, সব জোচ্চুরি।
আহ থামো, চেঁচিও না, সুলেমান আছে।
থাক সুলেমান, আমি চেঁচিয়ে লোক জড়ো করব, তুমি কি করতে পারো দেখি।
অধীরবাবু আর কথা বলতে না দিয়ে টেপ রেকর্ডারটা উল্টো দিকে চালালেন, আগের কথাগুলো মুছে যেতে লাগল। মঞ্জিরা আর্তনাদ করে উঠল,
না না থামো থামো।
কিন্তু ততক্ষণে ভাগ্যচক্রের মতো টেপ ঘুরছে, সম্মোহিতের মতো সেই দিকে তাকিয়ে রইল মঞ্জিরা। তারপর হঠাৎ দপ করে আলো নিভে যাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল সে। ঘর চুপচাপ, অধীরবাবু টেপ বন্ধ করে নিভে যাওয়া সিগারেটটা আবার ধরালেন, খানিক্ষণ বসে রইলেন। তারপর কি মনে করে উঠে এলেন দেওয়ালের গায়ে আটা তাকের দিকে, সেখানে সারি সারি টেপ দাঁড় করানো, অনেক বেছে বার করলেন একটা। তারপর এসে টেপ রেকর্ডারে চাপিয়ে চাবি ঘোরালেন, টেপ বলতে লাগলো,
কেবল খাও আর খাও, শুধু খাইয়ে যে মানুষের এত তৃপ্তি হতে পারে আরতিকে না দেখলে বিশ্বাস করা যায় না। কালো ঢাকাই শাড়ি, কপালে সিঁদুরের টিপ, কানে ঢেরি ঝুমকো, মাথায় চ্যাপটা খোপা, তাতে দুটো একটা ছোট রূপোর ফুল গোজা। আরতিকে যেন একালে ঠিক মানায় না, মনে হয় যে যুগে মাটিতে আসন পেতে হাতে পাখা নিয়ে বসে খাওয়াতো মেয়েরা, সেটাই ছিল আরতির উপযুক্ত জায়গা, একালে পদ ভুলে চলে এসেছে।
এই পর্যন্ত শুনে অধীরবাবু টেপ বন্ধ করলেন, চোখ খুলে বললেন,
আরতি।
ঘরের কোণ থেকে উত্তর এলো,
কি
কি করছো?
এই যে কিশমিশ বাচ্ছিলাম পায়েশে দেব বলে, আজ যে তোমার জন্মদিন, মনে নেই বুঝি?
আহ রাখো তো কিশমিশ, এখানে এসো।
ও মা কথা শোনো, রাখবো কি গো, পায়েশে দিতে হবে না, দাঁড়াও হয়ে গেছে, আর মাত্র এই কটাই আছে, আসছি।
একটু পরেই অধীরবাবু অনুভব করলেন তার পায়ের উপর মৃদু সুষুরি, চোখ না খুলেই বুঝলেন আরতির কিশমিশ বাছা শেষ হয়েছে, ভারী নরম আর ঠান্ডা হাত আরতির।
আরতি,
কি
আমার পাকা চুল তুলে দাও না?
আহা কথার কি ছিরি, যেন ওনার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে।
কালো ঢাকাই শাড়ির মৃদু খসখস শব্দ তুলে যে মেয়েটি তার মাথার কাছে মোড়া টেনে বসল, তার মুখটি যেন পটে আঁকা ছবি, সুন্দর হলেও কেমন একটা নির্বোধের ভাব যেন তাতে মেশানো আছে। অধীরবাবু চুলের মধ্যে দিয়ে আরতির হাতের ছোঁয়া অনুভব করলেন বেশ খানিকক্ষণ।
আরতি,
কি বলছো?
আছে না পাকা চুল?
হ্যাঁ ওই একটা দুটো, এই আর কি।
হঠাৎ বাইরে কি যেন একটা আওয়াজ হতে উৎকর্ণ হয়ে উঠে বসলেন অধীরবাবু।
আরতি,
বলো,
এক গ্লাস জল খাবে?
হালকা পায়ে উঠে পাশের ঘরে চলে গেল আরতি, তার খোপায় গোজার উপর ফুল চিকচিক করে উঠল। সেদিকে তাকিয়ে অধীরবাবু দ্রুত হাতে টেপ রেকর্ডার বিপরীত দিকে চালনা করলেন, বাইরে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ। মুহূর্তের মধ্যেই ঘরের মধ্যে সুষমার আবির্ভাব, বজ্রমুষ্ঠিতে সোনালি ব্যাগের কোনা দোমড়ানো, মুখে বিজয়নীর হাসি।
কি ব্যাপার, এই যে বললে দেরি হবে?
অবাক হবার ভান করলেন অধীরবাবু। সে কথায় কোনো উত্তর না দিয়ে ঝড়ের বেগে সুষমা দেবী ঢুকলেন পাশের ঘরে, একটু বাদে ফিরে এলেন, তারপর উত্তেজিত হয়ে বললেন,
কে এসেছিল এই ঘরে?
এই ঘরে?
হ্যাঁ এই ঘরে, আমি স্পষ্ট দেখেছি, আমি যখন ঘরে ঢুকলাম তখনও পর্দা নড়ছে। ওখানে টেবিলের উপর জলের গ্লাসটা কে রাখলো?
ও সুলেমান হবে হয়তো, হ্যাঁ আমি জল রেখে যেতে বলেছিলাম।
কখনোই সুলেমান নয়, সুলেমান কখনো গ্লাসের ওপর প্লেট চাপা দেয় না। বলো কে এসেছিল, বলো বলো বলছি।
সুষমা একটু 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 স্থির হয়ে বসো, আমার কথাটা শোনো।
সুষমা ভৌমিক এক পাও না নড়ে যেখানে বসে পড়লেন সেটা ছিল একটা ছোট্ট টেবিল। রাগের বসে কোথায় বসেছেন তার খেয়াল ছিল না। অধীরবাবু আবার টেপ রেকর্ডার চালিয়ে দিলেন, শোনা যেতে লাগল,
কেবল খাও আর খাও, শুধু খাইয়ে যে মানুষের এত তৃপ্তি হতে পারে আরতিকে না দেখলে বিশ্বাস করা যায় না। কালো ঢাকাই শাড়ি, কপালে সিঁদুরের টিপ, কানে ঢেরি ঝুমকো, মাথায় চ্যাপটা খোপা, তাতে দুটো একটা ছোট রূপোর ফুল গোজা। আরতিকে যেন একালে ঠিক মানায় না, মনে হয় যে যুগে মাটিতে আসন পেতে হাতে পাখা নিয়ে বসে খাওয়াতো মেয়েরা, সেটাই ছিল আরতির উপযুক্ত জায়গা, একালে পদ ভুলে চলে এসেছে।
টেপ বন্ধ করে অধীরবাবু ডাক দিলেন,
আরতি
এই যে যাই।
পাশের ঘর থেকে আওয়াজ এলো,
এক গ্লাস জল চাইলাম যে।
হ্যাঁ আনছি তো।
পর্দা সরিয়ে ঘরে ঢুকলো কালো ঢাকাই শাড়ি আর সিঁদুরের টিপ পড়া আরতি বলে সেই মেয়েটা। সুষমা ভৌমিক আসার আগের মুহূর্তে যে পাশের ঘরে ঢুকেছিল। অধীরবাবুর হাতে জলের গ্লাসটা দিয়ে আরতি চুপ করে দাঁড়িয়ে রইল। অর্ধেক জল শেষ করে অধীরবাবু গ্লাস ফেরত দিলেন, আরতি গ্লাস নিয়ে আবার পাশের ঘরে চলে গেল। সুষমা ভৌমিক এতক্ষণ বিস্ফারিত নেত্রে চেয়েছিলেন, আরতি চলে যেতেই অধীরবাবু তার দিকে তাকান।
কি বুঝলে?
রাগে দুঃখে অভিমানে সুষমা দেবীর কথা আটকে গেল।
কেন কেন আমাকে ঘাটশিলার জঙ্গল থেকে কুড়িয়ে আনলে? এরকম শেখেলে মেয়ে বিয়ে করাই যদি তোমার ইচ্ছে ছিল।
তিনি আর বলতে পারলেন না, অধীরবাবুর নির্লিপ্ততায় এতক্ষণে একটু ফাটল ধরতে দেখা গেল।
আহা কে বলেছে আরতি আমার বউ, ও আমার পূজা সংখ্যার গল্পের নায়িকা, তুমি ওকে সত্যি মানুষ ভাবলে নাকি?
সুষমা ভৌমিক অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলেন, বোঝা গেল এসব কথায় তিনি ভোলেননি। অধীরবাবুর ভঙ্গিতে আবার আগেকার নির্লিপ্ততা ফিরে এলো।
বেশ নিজের চোখেই দেখো আরতি।
পাশের ঘর থেকে মৃদু খসখস শব্দ পাওয়া গেল।
কেন কি হয়েছে, ডাকছো কেন,
কি করছো ওখানে ঘুরঘুর?
আর বলো না, কিশমিশগুলো যে কোথায় বেছে রাখলাম খুঁজেই পাচ্ছি না।
এ ঘরে এসো, এখানেই কোথাও হবে।
আরতি পর্দা সরিয়ে ঘরে ঢুকলো।
ও মা দেখেছো, ওইখানে টেবিলের কোণে রেখে দিয়েছি সত্যি।
টেবিলের উপরে সুষমা ভৌমিক বসেছিলেন, তাকে দেখতে পেয়েই তাড়াতাড়ি জিপ কেটে মাথায় কাপড় টেনে অধীরবাবুর কাছে চলে এলো। সে নিচু গলায় জিজ্ঞেস করল,
বলছি উনি উনি কে গো?
আমার কাছে দরকার তাই এসেছেন, বসো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই।
আরতি অধীরবাবুর কাজ ঘেঁষে একটা মোড়ায় বসল। অধীরবাবু টেপ রেকর্ডার চালিয়ে দিলেন, টেপ মুছতে লাগলো। এক মিনিট পর দেখা গেল মোড়া খালি, আরতি কোথাও নেই।
কি বিশ্বাস হলো এবার?
গর্বভরে স্ত্রীর দিকে তাকালেন তিনি। সুষমা ভৌমিক এখনো হতভম্ব হয়ে বসে আছেন। অধীরবাবু বলে বসলেন,
দেখলে তো আরতি রক্ত মাংসের মানুষ নয়, আরতি শুধু আমার গল্পের নায়িকা। আমার ইচ্ছাই ওর রূপ, ওর অস্তিত্ব, ওর হাঁটা চলা, ভাবনা চিন্তা, জীবন মরণ সবই আমার হাতে।
সুষমা ভৌমিকের এতক্ষণে সম্বিত ফিরেছে, উঠে দাঁড়ালেন তিনি, টেবিলের ওপর ব্যাগটা রাখলেন, রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন, বললেন,
থাক তোমার কথায় বিশ্বাস নেই আর, নায়িকা না আরও কিছু, গল্পের বইয়ের নায়িকা কখনো চোখের সামনে হেঁটে বেড়ায়, হাতে করে জল এনে দেয়?
সেটুকুই তো আমার শক্তি সুষমা, তুমি ছাড়া কে সেটা জানে।
বাজে কথা, ওকে তুমি ঘরে লুকিয়ে রেখেছিলে।
অবুঝ হো না সুষমা, আমার কথায় বিশ্বাস হারালে তোমার আর কি থাকবে।
ও, তুমি না থাকলে আমার আর কিচ্ছু থাকবে না এরকম ধারণা যদি করে থাকো না, যেন খুব ভুল করেছ। আমি কালই দাদাকে চিঠি লিখছি।
সুষমা, কে তোমার দাদা? কোথায় থাকেন তিনি?
কেন, লখনৌতে? তুমি তো বলেছিলে।
সুষমা, দেখো, ঘুরে ফিরে সেই একই কথা। আমি বলেছিলাম, আমি যা বলেছি তাই সত্যি। তার বাইরে তোমার পক্ষে আর কিচ্ছু সত্যি নেই। সুষমা দেবী এবার একটু ভয় পেলেন মনে হলো, তবু দমলেন না।
কেন, হঠাৎ শক পেয়ে মেমরি লস হওয়াটা তো এমন কিছু নতুন নয়। তুমি তো বলো, আমারও তাই হয়েছিল ঘাটশিলায়।
সুষমা, তুমি আবার আমার কথা বিশ্বাস করছো? এই না বললে আমার সব বাজে কথা? তাহলে তুমিই বলো না, তুমি কে, তোমার দাদার কাছ থেকে কেন পালিয়ে এসেছিলে? আমি তোমায় ঘাটশিলায় কি করে পেলাম? ভয়ের ভাব কেটে গিয়ে সুষমা দেবীর মুখে চোখে চিন্তার ছাপ পড়ল। খানিকক্ষণ চুপ করে থেকে বললেন,
আমার মনে নেই।
কেন মনে নেই জানো সুষমা? আমি বলিনি বলে। যতটুকু দরকার তার বেশি তৈরি করা আমি বাজে খরচ বলে মনে করি। যতটা প্রয়োজন আমি ঠিক ততটুকুই তৈরি করি। এই তো দেখলে আরতিকে।
থাক, যথেষ্ট হয়েছে।
রেগে টেবিলের উপর ব্যাগ আছড়ালেন সুষমা দেবী।
না, যথেষ্ট হয়নি, আরও দেখাবো তোমাকে। সোনার কাঠির নায়িকা মঞ্জিরার কথা তোমাকে আগে বলেছি, যাকে বাবা মা বাড়িতে বন্ধ করে রেখেছেন। দেখবে তাকে?
উত্তরের অপেক্ষা না করেই টেপ বদলালেন অধীরবাবু।
তার চুল খোপা করে বাঁধার অভ্যাস ছিল না। সাপের মতো লম্বা মোটা বেনুনি পিঠের ওপর ফেলা, হাঁটার তালে তালে দুলতে থাকত। আমি কতবার বলেছি, কলেজ ছাড়ার সময় হলো মঞ্জিরা, এইবার উঁচু করে খোপা করো, দেখি কেমন লাগে। ফর্সা ঘাড় হেলিয়ে অবাধ্য ভঙ্গি করে মঞ্জিরা বলতো, মনে হবে অন্য কেউ, কেন করব? মঞ্জিরা ভালোবাসত সবুজ রং আর কাচের চুড়ি। কাছে এলেই ঠুন ঠুন শব্দে বোঝা যেত কে আসছে।
দেখা গেল ঘরের আরও এক কোণে দিভানের উপর উপুর হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সবুজ শাড়ি পরা একটা মেয়ে, হাতে তার কাচের চুড়ি। একটু পরেই উঠে বসল সে, চোখের জল মুছল। চুড়িতে চুড়িতে ঠোকাঠুকি লেগে শব্দ হলো থিন থিন। অধীরবাবুর দিকে চোখ পড়তেই জ্বলে উঠল সে।
কেন তুমি এসেছো আবার? মজা দেখতে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে।
আহা, রাগ করছো কেন মঞ্জিরা?
রাগ করছো কেন? বলতে লজ্জা করছে না? রাগ করবো না তো কি করবো শুনি?
আমার কি দোষ? তুমিই তো বোকার মতো দারোয়ানের হাতে চিঠি পাঠাচ্ছিলে।
আমি কি করে জানবো ও বাবার স্পাই?
উত্তেজিত ভাবে বেনুনিটা একবার খুলতে আর একবার পাকাতে লাগলো মঞ্জিরা।
তাহলে কি করবে এখন?
পালিয়ে যাব, থাকবো না এখানে।
বলছো তো সহজে, যাবে কি করে? আমাকে আসতে না দেবার জন্য তো বাড়িতে কুকুর পুষেছো তোমরা।
একটা প্ল্যান এসেছে মাথায়, দাঁড়াও। সামনের শনিবার মা যাচ্ছেন দেশে, দুপুরে কেউ থাকছে না, দারোয়ানার সৌদামিনী আর।
ইতিমধ্যে মঞ্জিরা অজান্তেই অধীরবাবু টেপের উল্টো দিকে ঘোড়ার চাবিটা টিপলেন।
না,
হঠাৎ একটা আর্তনাদ শোনা গেল, তারপর দেখা গেল ডিভান খালি, মঞ্জিরা বলে কেউ কোথাও নেই। অধীরবাবু এবারে স্ত্রীর দিকে না তাকিয়ে বললেন,
সুষমা।
সুষমা দেবী কোনো উত্তর দিলেন না।
আমি তোমার নাম সুষমা কেন রেখেছিলাম জানো? ঘরোয়া নামে ডাকতে বড় আরাম। যদি তোমার নাম দিতাম চন্দ্রাবলী কিংবা নীলাঞ্জনা, মনে হতো সর্বক্ষণ তোমাকে সাজিয়ে গুছিয়ে সকলকে দেখিয়ে বেড়াই। কিন্তু নাম সুষমা দিলে কি হবে? সুষমা, তুমি যে আর ঘরোয়া হয়ে থাকতে চাইলে না, আমার হাত ছেড়ে অনেক দূরে এগিয়ে গেলে। লোকে বলে তোমাকে আমি বড়ই প্রশ্রয় দিই, কিছু ভুল বলে না, আমারই ভুল। নইলে আমারই হাতে তৈরি যার শরীর যার মন।
দেখো, অনেকক্ষণ সহ্য করেছি, বড় বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
বাড়াবাড়িটা হয়ে গেল শুধু তোমার বেলায়। আরতি কিংবা মঞ্জিরা কি আমার অবাধ্য হবার সাহস রাখে?
আবার ওই নাম, চুপ করো শয়তান।
অধীরবাবু ধীর পদে উঠে তাকের দিকে এগিয়ে গেলেন। লুকোনো একটা খাঁজ থেকে বের করলেন একটা টেপ। টেপটা হাতে নিয়ে এগিয়ে এলেন অধীরবাবু।
সুষমা, ভেবেছিলাম তুমি কোনোদিন জানবে না, কিন্তু তুমি আমায় বলিয়েই ছাড়লে।
কি বলবে, কি আছে ওতে?
তুমি।
তার মানে কি, কি বলছো?
তার মানে তুমিও আসলে আমার তৈরি করা চরিত্র ছাড়া আর কিছুই নও। শুধু গল্পের বদলে আমার জীবনের নায়িকা করেছিলাম তোমাকে। তোমার তা শৈল কোথায়? তাই দেখাতে বাধ্য হচ্ছি।
কি দেখাতে বাধ্য হচ্ছ? মিথ্যুক কথাকার। আচ্ছা, ব্যবসা জমিয়ে বসেছো না? আবার বানিয়ে বানিয়ে কত রকম লজ্জাও করে না, বিহায় আর অধম তুমি।
দপ করে চোখ দুটো জ্বলে উঠল অধীরবাবুর। দেশলায় জ্বালিয়ে টেপটা ধরালেন, একবার নিভে গেল, এবার স্পিরিট ঢাললেন, আবার জ্বালালেন দেশলাই, ভালো করে পুড়তে দিলেন টেপটা। ততক্ষণে এক ঝলক ধোয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেছেন সুষমা দেবী। ছাইটার দিকে নির্লিপ্তভাবে তাকালেন অধীরবাবু, তারপর ডাকলেন,
সুলেমান।
উত্তর এলো না। মনে পড়ে গেল সুলেমানকে ছুটি দেওয়া হয়েছে। নিচু হয়ে নিজেই ঝাড়তে লাগলেন কার্পেটটা। স্টোরিওলিক্সে এতক্ষণ তোমরা শুনছিলে ইনাক্ষী চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ধোয়া। আজকের গল্পের গল্পপাঠ এবং অধীরবাবুর চরিত্রে ছিলাম আমি সৌরভ। সুষমার চরিত্রে ছিল শ্রী। মঞ্জিরার চরিত্রে ছিল পূজা এবং আরতির চরিত্রে ছিল শুভস্বপ্না। আজকের গল্পের পোস্টার ডিজাইনে ছিল সায়ন। আজকের গল্পের সাউন্ড এডিটিং এবং মিক্সিংয়ে ছিল গল্পান্বেষী চ্যানেল থেকে আমাদের বন্ধু রূপ। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় সাহেব। কেমন লাগলো আমাদের আজকের বিশেষ নিবেদন অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয়জনের সঙ্গে। আর হ্যাঁ, প্রত্যেকবার যে কথাটা তোমাদেরকে বলি, আমাদের গলা যদি তোমার কাছে একেবারে নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য। পাশের বেল আইকনটাকেও অন করে রেখো, যাতে ভবিষ্যতের সমস্ত গল্পের আপডেট তোমরা সবার আগে পেতে পারো। যাই হোক, আজকের মতো এইটুকুই। আবারও নতুন গল্প নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সামনের গল্পটা সিজন 3 এর শেষ গল্প কিন্তু, তাই তৈরি থেকো। আজ আসি, শুভরাত্রি।